শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বাংলাদেশের মহান বিজয় দিবসের অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
উৎসবে আনন্দে মেতেছিল গোটা বাংলাদেশ। গত রাত ১২:০১ বিজয় উৎসবের শুরু। একদিকে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ, অন্যদিকে বিজয়ের গান বাজছিল চারদিকে।
আমির খসরুর প্রতিবেদন আছে।
৭৫-এর পর থেকে যে ধরনের শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতির ভিতরে বাংলাদেশ ঢুকে গেছে, সেটা আমার বাবার সকল স্বপ্নের চাইতে যোজন যোজন দূরে।
রথীন্দ্রনাথ রায়ের মন্তব্য বিজয় দিবস নিয়ে।
যে বাংলাদেশের যুদ্ধ দুটি সেক্টরে হয়েছিল, একটি হচ্ছে সম্মুখ সমরে যারা যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, আরেকটি যুদ্ধ হয়েছে ইকারের মাধ্যমে, সেটি হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতকাল বলেছেন যে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুমকি এবং ওয়াশিংটন এরকম আগ্রাসন থেকে নিজের প্রতিরক্ষার জন্য সব রকমের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। টিলারসন আরও বলেন, এরকম হুমকির মুখে যে কোনো দেশের জন্য নিষ্ক্রিয়তা অগ্রহণযোগ্য ব্যাপার। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্ণ কক্ষে বলেন, আমি এটা পরিষ্কার করে বলেছি যে আমাদের দেশের প্রতিরক্ষার সবকটি বিকল্পই খোলা থাকছে, তবে আমরা উত্তর কোরিয়ার কাছ থেকে যুদ্ধ চাই না, নিজেরাও যুদ্ধে যেতে চাই না। টিলারসন উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের এ মাসের সভাপতি রাষ্ট্র জাপান আহূত অধিবেশনে ভাষণে আরও বলেন, উত্তর কোরিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, তবে আমাদের আশা থাকছে যে কূটনীতির মাধ্যমে একটা নিষ্পত্তি আসবে। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডোনাল্ড ট্রাম্পকে মৌখিকভাবে আক্রমণ করেছে, তাকে তাদের ভাষায় পাগলা বুড়ো ট্রাম্প বলে উল্লেখ করে সতর্ক করে বলেছে যে তাঁর প্রশাসনের কর্মকর্তারা যেন বিচক্ষণতার পরিচয় দেন, যদি না তারা অপমান ও ধ্বংসের আরও তিক্ত সত্যের মুখোমুখি হতে চান। জাতিসংঘের শরণার্থী সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে যে সাহায্য সংস্থাগুলো ইয়েমেনে আরেকটি মানবিক সংকটের মোকাবিলা করতে যাচ্ছেন, কারণ ইয়েমেনের পশ্চিম উপকূলের যুদ্ধক্ষেত্রে লড়াই তীব্রতর হওয়ায় বহু লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। তারা বলছে যে তারা এরকম খবর পেয়েছে যে ১৪০০-রও বেশি লোক হুদায়দা এবং তাইস প্রদেশগুলো থেকে গত কয়েকদিনে পালিয়ে এসছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের রাজধানী সানা এবং আশপাশের এলাকায় লড়াইয়ের পর নতুন করে শরণার্থীর ঢল নামছে। ইউএনএইচসিআর আরও বলেছে যে তারা পালিয়ে আসা লোকজনকে সাহায্য করতে, তাদের তৎপরতা আরও বৃদ্ধি করতে অন্যান্য সাহায্য সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। সংস্থাটির মুখপাত্র বাবর বালোচ বলছেন, হুদায়দাতে ২০০০ পরিবারের জন্য জরুরি ত্রাণ পাঠানো হয়েছে এবং আরও ১০০০০ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তবে তিনি বলছেন, ইয়েমেনে সৌদি আরবের সৃষ্ট অবরোধ জরুরি সাহায্য পাঠাতে বাধা সৃষ্টি করেছে। আজ বাংলাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীন হয়। বাংলাদেশে আজ বিজয় দিবস উদযাপন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
গত রাত ১২:০১ বিজয় উৎসবের শুরু। একদিকে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ, অন্যদিকে বিজয়ের গান বাজছিল চারদিকে। ফুলে ফুলে ছেয়ে যায় সাভার জাতীয় স্মৃতিসৌধ। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অগণিত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। ধানমন্ডি ৩২ নম্বরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রেসিডেন্ট সম্মিলিত বাহিনীর এক আকর্ষণীয় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে ভারতীয় রাশিয়ান বীরদের অভ্যর্থনা জানানো ছিল অন্যতম ঘটনা। ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৬ কর্মকর্তা সহ ৫৫ জন বিজয় দিবসের অনুষ্ঠানমালায় অংশ নেন। বিজয় দিবসে কারাগার ও হাসপাতালগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিজয় দিবস উপলক্ষে বিস্তারিত প্রতিবেদন, মন্তব্য, বিশ্লেষণ সহ আজকের অধিবেশনের সিংহভাগ রয়েছে বাংলাদেশের বিজয় দিবসের উপর অনুষ্ঠান। ওদিকে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বর্তমানে কলকাতায় সফররত বাংলাদেশের আবাসন ও পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, জাতিসংঘে ভারত রোহিঙ্গা ইস্যু উত্থাপন করুক, বাংলাদেশ তাই চাইছে। মহান বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে ভাষণ দেন মন্ত্রী। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
রাষ্ট্রসংঘে ভারত রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরুক, চাইছে বাংলাদেশ। কারণ রোহিঙ্গা ইস্যু বর্তমানে বড় আকার নিয়েছে, তাই ভারতের মতো কোনো গণতান্ত্রিক দেশ রাষ্ট্রসংঘে ব্যাপারটি উত্থাপন করলে জটিলতা কাটবে। মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে এসে একথা জানিয়েছেন বাংলাদেশের আবাসন ও পূর্ত মন্ত্রকের মন্ত্রী মোশাররফ হোসেন। মাদকদ্রব্যের বারবারন্ত নিয়ে বাংলাদেশের মন্ত্রীও উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে হোক তরুণ তরুণীদের এই মারণ বিষ থেকে দূরে রাখতে হবে, তাতেই জীবনহানি রোখা সম্ভব। প্রসঙ্গত বলা যেতে পারে, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে এবারের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী মোশাররফ হোসেনের নেতৃত্বে 72 জন সদস্যের এক প্রতিনিধি দল কলকাতায় এসেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
রোহিঙ্গাদের সামগ্রিক সুরক্ষা পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর। শীত পড়তে শুরু করায় আশঙ্কা ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সামগ্রিক সুরক্ষা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জেনেভায় সংস্থাটির মুখপাত্র বাবর বালুস সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গারা নানা মাত্রিক ঝুঁকির মধ্যে রয়েছেন। শীত পড়তে শুরু করায় বর্তমানে এবং আগামী কয়েক মাসে তারা গভীর সংকটে পড়তে পারেন বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিবর্গ, নারী ও শিশুদের সংকটের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে সংস্থাটি মনে করে। ইউএনএইচসিআর এবং জাতিসংঘের অন্যান্য সংস্থা রোববার থেকে 2 লাখ শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম শুরু করবে, আর এর মূল্যমান $15 লাখ। ইউএনএইচসিআর 25 আগস্ট থেকে এ পর্যন্ত $90 লাখের নানা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রোহিঙ্গাদের মাঝে বিতরণ করেছে। সংস্থাটি বলছে, এ পর্যন্ত এদফায় 6.5 লাখ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনও দিনে শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে সংস্থাটি বলছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির স্পিড লিমিট বাঁধার উদ্যোগ নিয়েছে সেখানকার রাজ্য সরকার। এ নিয়েই রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
কলকাতা সহ গোটা রাজ্যেই পথ দুর্ঘটনা আটকাতে গাড়ির গতিবেগ বেঁধে দিল পশ্চিমবঙ্গ সরকার। কোন রাস্তায় কত গতিবেগে গাড়ি চালানো যাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়কে ঘন্টায় 80 কিমি বেগে গাড়ি চালানো যাবে, রাজ্য সড়কে প্রতি ঘন্টায় 60 কিমি এবং শহরাঞ্চলে প্রতি ঘন্টায় সর্বাধিক গতিবেগে হবে 40 কিমি। এর জন্য প্রতি গাড়িতে স্পিড লিমিট ডিভাইস বা স্পিড গভর্নর লাগাতে হবে, না হলে গাড়ির ফিট সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার এবং তা সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, দুর্ঘটনা রোধে গাড়িতে স্পিড লিমিট ডিভাইস লাগানোর নির্দেশিকা আগেই দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এবং জাভা দ্বীপের অন্যান্য শহরে শুক্রবার রাতে রিকশার স্কেলে 6.5 মাত্রার ভূমিকম্পন হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে এতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ত্রাণ কর্মকর্তারা বলছেন, জাভার পশ্চিমাঞ্চলে অনেকগুলো জেলায় ভবনগুলো বিধ্বস্ত হয় এবং বহু হাসপাতাল থেকেও লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই ভূমিকম্পের সময় জাকার্তার ভবনগুলো দুলতে থাকে। কর্তৃপক্ষ বলছে যে ভবন বিধ্বস্ত হবার দরুন সিয়ামিস অঞ্চলে 1 বছর বয়সী লোক এবং পেকালাঙ্গান শহরে 80 বছর বয়সী এক মহিলা নিহত হন। তবে মোট কজন আহত হয়েছেন সেটা এখনও পরিষ্কার জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এমন এক সময় তাদের নতুন নেতৃত্ব বাছাই করতে যাচ্ছে যখন তারা আগেকার যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বিভক্ত। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রায় 5,000 প্রতিনিধি তাদের শীর্ষ নেতাদের বেছে নেবেন এবং এর ফলে ওই দলের নেতা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার শাসনকে নিয়ে যে বিতর্ক চলেছে তার অবসান ঘটবে। জুমার পর্বত প্রমাণ দুর্নীতি কেলেঙ্কারি দলকে বিভক্ত করেছে, তবে তিনি এ দলের নেতা হিসেবে এই আসন্ন সম্মেলনে সরে দাঁড়াবেন। তার উত্তরসূরি তখন আগামী নির্বাচনে 2019 সালে দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আজকের এই 16ই ডিসেম্বর তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের বাংলার মানুষ রক্তলাল ঐশ্বর্যটাকে, বিজয়ের ঐশ্বর্যটাকে অর্জন করেছিল। সেদিন থেকেই রক্তলাল ওই সূর্যটা নিজ আসন করে নিয়েছিল শ্যামলিমা বাংলা মায়ের বুকে। আজ ওই 16ই ডিসেম্বর উদযাপিত হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের 46তম বিজয় দিবস। আর ঢাকায় কিভাবে দিবসটি পালিত হল তার বিবরণ পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
উৎসবে আনন্দে মেতেছিল গোটা বাংলাদেশ। গত রাত 12:01 বিজয় উৎসবে শুরু। একদিকে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, অন্যদিকে বিজয়ের গান বাজছিল চারদিকে। ফুলে ফুলে ছেয়ে যায় সাভার জাতীয় স্মৃতিসৌধ। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অগণিত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। ধানমন্ডি 32 নম্বরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রেসিডেন্ট সম্মিলিত বাহিনীর এক আকর্ষণীয় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে ভারতীয় ও রাশিয়ান বীরদের অভ্যর্থনা জানানো ছিল অন্যতম ঘটনা। ভারতীয় সশস্ত্র বাহিনীর 26 কর্মকর্তা সহ 55 জন বিজয় দিবসের অনুষ্ঠানমালায় অংশ নেন। রাশিয়া থেকে যোগ দেন 4 জন। মুক্তিযুদ্ধের সময়কালে টাঙ্গাইলে 36 সেনা অবতরণের স্থানও অতিথিরা পরিদর্শন করেন। বিজয়ের 46 বছর পর কি ভাবছেন জানতে চেয়েছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের রূপকার অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের কাছে।
নদীতে যখন প্রথম বর্ষার পানি আসে, সেটা খুব হিংস্র, তীব্র এবং প্রচন্ড আকারে আসে, অনেক ক্লেদ এবং আবিলতা নিয়ে আসে। তারপরে যখন ধীরে ধীরে সময় যায়, পানি শান্ত হয়, স্থির হয় এবং এক সময় নদীর ভরা ভাদ্রের সেই যে নদী, সেই নদীকে আমরা পাই। তো আমাদেরও, আমার ধারণা যে প্রথম স্বাধীনতা আমাদের, কোনদিন স্বাধীন ছিলাম না, এর প্রথম পর্যায়ে আমাদের রাষ্ট্রের অন্বেষণ। এই পরিস্থিতিতে এখন যা কিছুই হচ্ছে প্রায় সবকিছুই স্বাভাবিক এবং আস্তে আস্তে আমার মনে হয় দু এক জেনারেশনের মধ্যে আমরা স্বচ্ছতর নদী দেখব।
বিজয় দিবসে কারাগার ও হাসপাতালগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজকের এই 16ই ডিসেম্বর বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় বাংলার মহান মুক্তিযোদ্ধাদের, বীর শহীদদের স্মরণ করল জাতি, জানাচ্ছেন নাসরিন হুদা বিথি তার রিপোর্টে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে লাখো প্রাণের বিনিময়ে বাংলার দামাল ছেলেরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে ছিনিয়ে এনেছিল বিজয়। শনিবার 16ই ডিসেম্বর পূর্ণ হয় বিজয়ের 46 বছর। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ আমরা স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি, আমরা এই দেশ স্বাধীন করেছি, আমরা পাক হানাদার বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করেছি।
আজ মহান বিজয় দিবস, আমি বঙ্গবন্ধুর বাড়ি দেখেছি, অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে আজকে যেদিকে এসেছি।
যেই মহান নেতা প্রথম গেয়েছিলেন স্বাধীনতার গান, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এ সময় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছিল। মানিক মিয়া অ্যাভিনিউতে ছেলেমেয়েরা বিজয়ের উল্লাসে সাইকেল নিয়ে র্যালি করে।
শুভ বিজয় দিবস। আজকে বিজয় রাইড ছিল আমাদের বিডিসির। আমি দেড় বছর, প্রায় দুই বছর ধরে সাইকেলিং করছি। রেগুলার শাড়ি পরে সাইকেলিং করি। আর সাইকেলিং করার আগে আমি অনেক প্রবলেম ফেস করতাম, বাসে উঠতে বা রিক্সায়, যে কোনো সময় নানান রকম সমস্যা ফেস করতে হতো।
র্যালিতে আমরা মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে গুলশান এক হয়ে পুলিশ প্লাজা, হাতিরঝিল, রামপুরা ব্রিজ, তারপরে পুরো হাতিরঝিল ঘুরে কারণ বাজার দিয়ে আবার আমরা এখানে এসে মিলিত হয়েছি।
আমরা অনেক সময় জ্যামে আটকে থাকি গাড়িতে, রিক্সায়, আর সাইক্লিং করলে সেই জ্যামটা আমাদের থাকে না, অনেক সময় সেভ হয়, আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যে যেতে পারি।
বিভিন্ন স্কুলগুলোতেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এ সময় স্কুল কমিটির সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।
30 লক্ষ প্রাণ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, আর বঙ্গবন্ধু পরিবারের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকের দিনেই বলতে চাই, আমাদের এই মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাসটা জানুক, বাংলাদেশের ইতিহাসটা জানুক, বঙ্গবন্ধু যে স্বপ্নে দেখছিল সেই স্বপ্নটা ওরা জানি, বঙ্গবন্ধুর বই যেগুলো বের হয়েছে সেই বইগুলো সঠিকভাবে পড়ুক, আর আমাদের যে পাঠ্যপুস্তক সেগুলোয় এই বঙ্গবন্ধুর যে কথাগুলো, আমাদের স্বাধীনতার কথাগুলো, সেগুলো জানি তুলে ধরে আমাদের সরকার।
স্কুলের প্রধান শিক্ষক বলেন,
আমি আজ 46তম বিজয় দিবসে আমি আমার বাচ্চাদেরকে বলবো, একজন অভিভাবক হিসাবে এবং একজন এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে, যে তোমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানো, কারণ তোমরাই ভবিষ্যতে এদেশের কর্ণধার হবে এবং এদেশকে নেতৃত্ব দিবে।
স্কুলের বাচ্চারা নেচে গে আনন্দ উল্লাস করে। আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, এই ছোট ছোট ছেলে মেয়েদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, তা না হলে একদিন ইতিহাস থেকে মুছে যেতে পারে বাংলার স্বাধীনতার নাম। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 3 শহীদের সন্তানেরা 46 বছর পার হয়ে এখন কি ভাবছেন, তাঁদের চাওয়া পাওয়া, প্রাপ্তি, প্রত্যাশা, এসব নিয়ে তাঁরা কথা বলেন ভয়েস অফ আমেরিকার আমির খসরুর সঙ্গে।
জাতি গভীর ভালোবাসায়, শ্রদ্ধায় ও তীব্র আবেগের সাথে পালন করেছে 46তম মহান বিজয় দিবস। একটি নিজস্ব ভূখণ্ড, দেশপ্রাপ্তি জাতির জন্য অতুলনীয় আনন্দের, কিন্তু জাতির জীবনে একই সঙ্গে বেদনারও। 30 লাখ শহীদের রক্তে রঞ্জিত এই প্রিয় মাতৃভূমি। যারা শহীদ হয়েছেন তাদের সন্তানেরা 46 বছর পরে কি ভাবছেন, কি তাদের অনুভূতি, কি তাদের চাওয়া পাওয়া এবং প্রাপ্তি অপ্রাপ্তি, সেসব বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন 3 শহীদের সন্তান। সাইমা সুলতানার বাবা মুক্তিযোদ্ধা গোপালগঞ্জের মাহবুবুর রহমান চৌধুরী মুক্তিযুদ্ধের শহীদ। নিহত হবার পরে তার মরদেহ তার পরিবার আর খুঁজে পায়নি। সাইমা সুলতানার অনুভূতিকেই জানিয়ে তিনি বললেন অতীত দিনের কিছু টুকরো স্মৃতি।
মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, উনি যুদ্ধে শহীদও হয়েছেন। তা আমার তারপরে বিভিন্ন কষ্ট পেয়ে তো বড় হয়েছি, এর মধ্যে আমি ছোট্ট একটি কষ্টের কথা আমার বলতেছি, যে আমি তখন খুব ছোট, আমি বুঝিও না যে আমার বাবা ছিল মারা গেছে। এখন আমার বাবা যখন মারা যায় আমার বয়স 1.5 বছর। তা আমার এই ঘটনাটা যে বলতেছি, ওই সময় হয়তো আমার বয়স 2.5-3 হতে পারে আমার ধারণা। তা আমি দেখতেছিলাম যে আমার বাড়ির সামনে কয়েকটা বাচ্চা তার বাবা আসছে, বাবাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকছে। আমি তখন আমাদের বাড়ির পাশে একটা গাছ ছিল, গাছটা জড়িয়ে ধরে তাকিয়েছিলাম। তাকিয়ে দেখছি ওরা সবাই ওর বাবা চকলেট দিচ্ছে। তখন আমার মনে হয়েছিল যে আমারও যদি বাবা থাকতো তাহলে আমাকে ওইভাবে দিত। এবং আমার আর একটা ঘটনা আমার বলছি, যে আমার এক ভদ্রলোক একদিন দেখে আমি দৌড়ে যেয়ে তাকে বাবা বলে জড়িয়ে ধরি, এবং উনি দীর্ঘদিন আমাকে মেয়ের মতোই দেখতেন, আর আমিও ওনাকে বাবা বলেই জানতাম। ধীরে ধীরে বড় হয়ে বুঝলাম যে উনি আমার বাবা না। আর আমার ছোট ভাইয়ের একটা ঘটনা আমি বলি। আমার ছোট ভাই একদিন আমার মা আমরা মেলায় যাব বলে আমাদের সবাইকে টাকা দিচ্ছিল। আমার ছোট ভাই বলতেছিল, মা আমি তোমার কাছ থেকে টাকা নিব না, আমি আমার বাবার কাছ থেকে নিব। এমনই সময় আমার মেজোমামা আসলেন, তখন বললো, বাবা তোমার বাবা নেই, তাতে কী হয়েছে? আমি তো তোমার মামা, আমি টাকা দিচ্ছি। তা এত বছর পরে আমার চাওয়া পাওয়া কিছুই নেই, এটাই শুধু চাওয়া পাওয়া যে আমাদের কথা কি কেউ ভাবে।
প্রখ্যাত চলচ্চিত্রকার কথাসাহিত্যিক জহির রায়হানের বিস্তারিত পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। তার ছেলে অনল রায়হান বললেন তার বাবার স্বপ্নের কথা।
বেড়ে উঠেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভেতরে, তারপর বাংলার ভাষা আন্দোলন যত সময় গেছে পঞ্চাশের শেষের দিকে, সাত দশক পুরো সময়টাই ছিল পশ্চিম পাকিস্তানে বিশেষ করে পাঞ্জাবি এই শাসন ব্যবস্থা, তাদের শোষণ, অর্থনৈতিক অনাচার, এগুলোর বিরুদ্ধে দাঁড়ালো। তার সাথে যুক্ত হয়েছিল ভাষা এবং সংস্কৃতি, এই ভূখণ্ডের বা বাংলা ভাষাভাষী মানুষের সংস্কৃতি এবং ভাষা, এই দুটো বিষয়কে সংরক্ষণ করার জায়গা, সেই জায়গা থেকে একটা জাতীয়তাবাদী প্রবণতা এবং অত্যন্ত ইতিবাচক প্রবণতা এই ভূখণ্ডে তৈরি হয়েছিল, যেটা পশ্চিম বাংলাতে তৈরি হয়নি। জয়ীরায় এগুলোর ভেতর দিয়ে বেড়ে উঠেছিলেন, তার সাথে সংযোগ ঘটেছিল বামপন্থী রাজনীতির একটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। সেই সময় আপনি জানেন ভিয়েতনামে আমেরিকা আগ্রাসন করছে, ল্যাটিন আমেরিকা জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে, যেগুলোর প্রতিফলন দেখি ওনার সৃষ্টিকর্মে। যেমন ধরেন তার একটি উপন্যাস আর কতদিন, যেমন ধরেন তার যে শেষ ছবি যেটা স্টপ জেনোসাইডের আগে শেষ করে যেতে পারেনি, লেট দেয়ার বি লাইক, এই একটি লেখা এবং এই একটি ছবি যে কোনো শিক্ষিত লোক দেখলেই বুঝবে এই মানুষটা 69, 70, 71 এই সময়টাতে কোন ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে গ্লোবাল রাজনীতিকে উনি পর্যবেক্ষণ করছিলেন। সেটা ছিল আন্তর্জাতিকতাবাদী এবং অবশ্যই এক কথায় কমিউনিস্ট রাজনীতি। সেই জায়গা থেকে যখন মুক্তিযুদ্ধ চলে আসলো তখন তার প্রায়োরিটি ছিল এটা যে এখানে এই দেশটাকে স্বাধীন করতে হবে, কারণ এটা গণ মানুষের আপনার চাওয়া ছিল, সকল মানুষের চাওয়া ছিল, তিনি এই মুক্তি চেয়েছিলেন, এতে আমার কোনো সন্দেহ নেই। তবে যে স্বাধীন দেশটা গঠিত হবে সেটা নিয়ে নিশ্চয়ই তার ভাবনাটা এরকম ছিল না যে পাকিস্তানে পশ্চিমা শাসক যে যারা ছিলেন সে একই ধরনের একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে আবার আরোপিত হবে। আমি বলবো যে বঙ্গবন্ধু তাজউদ্দিন আমি দিনারা অত্যন্ত প্রগতিশীল রাজনীতিবিদ ছিলেন, ইনারা ছাড়া সেই সময় স্বাধীনতার যুদ্ধটা ঠিকভাবে পরিচালনা করাও অনেক মুশকিল হতে পারত। কিন্তু 75-এর পর থেকে যেই ধরনের শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতির ভিতরে বাংলাদেশ ঢুকে গেছে সেটা আমার বাবার সকল স্বপ্নের চাইতে যোজন যোজন দূরে। এবং বর্তমানে এসে যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখি, এই রাষ্ট্র ব্যবস্থার কাছে আমার বাবা আজকে জীবিত থাকলেও কিছু প্রত্যাশা করতেন না, আমিও প্রত্যাশা করি না, কারণ এটার অর্থনৈতিক অবকাঠামো পুঁজিতান্ত্রিক, এটার অর্থনৈতিক অবকাঠামো হচ্ছে শ্রেণী বৈষম্য যুক্ত একটি সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখার পক্ষে, যেগুলোর জন্য আসলে শুধু আমার বাবা নয়, আসলে ওই সময় শহীদ বুদ্ধিজীবী বা শিক্ষিত যারা ছিলেন, ইভেন একটি গ্রামের কৃষক বা শ্রমিক ছাত্রের কথা বলে বেশিরভাগ মানুষের স্বপ্নের মধ্যে ছিল একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ, অন্তত সেই দিকে এগিয়ে যাওয়ার ধারণা। সেই দিক থেকে আমি আমার বাবার স্বপ্নের বহু দূরে বসবাস করছি এখন।
নড়াইলের মুক্তিযোদ্ধা শহীদ শেখ আব্দুস সালামের কন্যা শেখ সাইমা নার্গিস বলেছেন তার দুঃখ কষ্ট আর প্রত্যাশার কথা।
আমার বাবা শহীদ হয়েছিল, তার জীবনে ছেদ করেছিল একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ দেখার জন্য, প্রজন্ম যেন ভালো থাকে সুখে থাকে। অপমান লাগছিল এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে সত্যি দীর্ঘ বছর ক্ষমতাসীন থাকার কারণে অপমান লাঞ্ছনের মধ্য দিয়ে আমাদের বড় হতে হয়েছে আমার মনে আছে। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পর যখন সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি ক্ষমতায় এসেছেন, আমরা এতটুকু সত্যি প্রত্যাশা অনুযায়ী পেয়েছি মুক্তিযোদ্ধা পরিবার বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে ততটুকুই অগ্রগতি হচ্ছে না কেন সেটা হয়েছে, এটি আমাদের প্রত্যাশার অংশ। কিন্তু দুর্নীতি যে বাংলাদেশকে গ্রাস করে ফেলছে অবক্ষয় সামাজিক মূল্যবোধের, এই প্রতিটি হত্যাকাণ্ডের সন্ত্রাস অনৈতিকতা কোনো কিছুই আমার বাবার চেতনার সাথে যায় না, শহীদদের চেতনার সাথে যায় না, বা ধর্মের যে ব্যবসা এই ব্যবসাগুলো যেন বন্ধ হয়, মুক্তিযুদ্ধের চেতনার অধীনে দেখতে চাই না, যেন সত্যিকারের চেতনার প্রতিফলন পাই।
শহীদদের সন্তানদের একটি কামনা প্রত্যাশা, বাংলাদেশ রাষ্ট্রটি হয়ে উঠুক, শহীদদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের বাংলাদেশে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
একটা জাতির, একটা স্বপ্নের দেশের অভ্যুদয়ের সঙ্গে যুক্ত ছিলেন ওঁরা, এরা, আমরা অনেকেই। এরকম তিনজনের কথা শুনলেন। এবার তিন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলছেন শাহাদাত হোসেন সবুজ।
মুক্তিযুদ্ধ বাঙালির রক্তগাথা মহাকাব্য। এই মহাকাব্যের অসংখ্য নায়ক ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন, রয়েছেন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে। অনেকেই এখনো আছেন বঙ্গভূমি জুড়ে, দেশের বাইরেও রয়েছেন অনেকে। আমরা এখন কথা বলছি এরকম কয়েকজন বীর সন্তানদের সাথে। রয়েছেন শিরু বাঙালি, চট্টগ্রাম এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, 151 নম্বর গ্রুপের কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধের উপর গবেষণা করেছেন, রয়েছে অনেকগুলো প্রকাশনা তার। আমাদের সাথে আরও রয়েছেন চট্টগ্রামের আরেকজন যোদ্ধা, গেরিলা যোদ্ধা নুরুল আফসার, 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলামের অধীনে, এবং টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আব্দুসোবাহান তুলা, মুক্তিযোদ্ধা আব্দুসোবাহান তুলা রয়েছেন আমাদের সাথে। প্রথমে আমি যাচ্ছি গেরিলা যোদ্ধা নুরুল আফসার আপনার কাছে।
আজকের বিজয়ের মাস আমি কয়েকটা অনুষ্ঠান থেকে এসে আপনার সাথে কথা বলছি। আজকে বিভিন্ন ভাবে স্মরণ করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার নেতা এবং আরো 30 লক্ষ শহীদ এবং মা বোন, 2 লক্ষাধিক মা বোন যারা ইজ্জত হারিয়েছেন।
আব্দুসোবাহান তুলা আপনার কাছে, আপনি টাঙ্গাইল জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন গোপালপুর উপজেলা থেকে, বিজয়ের 46 বছর পূর্ণ হলো, আপনার কি অনুভূতি?
আমার অনুভূতি আজকে 46 বছর পর আবারও আজকে ঘুরে ফিরে এই 16ই ডিসেম্বর স্বাধীনতার যে বিজয়ের মাস আমাদের সামনে হাজির হয়েছে, এই শহীদদের প্রতি আজকে সমবেদনা প্রকাশ করছি।
গেরিলা যোদ্ধা নুরুল আফসার আপনার কাছে, মুক্তিযুদ্ধের সময়কার যে সময় আপনি যুদ্ধ করেছেন 1 নম্বর সেক্টরে, কোন স্মৃতি কি আমাদের শ্রোতাদের জন্য বলবেন?
স্মৃতিতে আমাদের, আমি চট্টগ্রাম শহরেই ছিলাম, স্মৃতিতে তো অনেক কিছুই আসে। প্রথমত আমাদের কাজটাই ছিল তো তাদেরকে, তাদের মধ্যে প্যানিক সৃষ্টি করা, তাদেরকে ব্যস্ত রাখা, এই কাজগুলো আমরা নিপুণ ভাবে করেছি বলে মনে হয়। এবং একটা স্মৃতি আছে, এটা অনেক পরের অবশ্য, অগাস্টের দিকে ঘটনা, 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করত। আমি এক পর্যায়ে যোগাযোগ করেছিলাম চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের একজন বড় মাপের একজন সংগঠক শহীদ মৌলভী সৈয়দ সাহেবের সাথে, চট্টগ্রামের ব্যাপারে পাড়ায় ওনার একটা গোপন আস্থানা ছিল, আমি সেখানে দেখা করি এবং জিজ্ঞেস করলাম যে ওনারা 14 আগস্ট ওনার কাছে যে সমস্ত গ্রুপগুলো আছে যাদের সাথে ওনার যোগাযোগ আছে ওনারা কি করছেন। বলে যে আমরা 13 আগস্ট কিছু গ্রেনেড চার্জ করব কোথাও কোথাও বিভিন্ন ভাবে, মানে তাদের মধ্যে। আমি যে আমি ওনাকে প্রস্তাব দিলাম সৈয়দ ভাই যে 13 তারিখ করলে তো হবে না, 13 তারিখ ওরা অবস্থান নিয়ে নেবে, আমরা 11 তারিখ থেকে শুরু করলে তারা অবস্থান নিতে পারবে না আর ব্যাপক প্রোগ্রাম করতে পারবে না, করলেও তারা আনুষ্ঠানিক হিসেবে ছোটখাটো মানে একটা সীমিত পর্যায়ে চলে আসবে, এবং ওই ধরনের এই ঘটনা ঘটেছিল।
আমি যাচ্ছি আব্দুসোবাহান তুলা আপনার কাছে, আপনি যেখানে যুদ্ধ করেছেন টাঙ্গাইলে গোপালপুরে, আমরা জানি সেখানে বাংলাদেশের সর্বকনিষ্ঠ বীর প্রতীক, মাত্র 13 বছর বয়সে যিনি মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাব পেয়েছিলেন, শহীদুল ইসলাম সালু, আপনি কি তার সম্পর্কে কিছু বলবেন?
শহীদুল ইসলাম লালু অত্যন্ত পিচ্ছি ছিল, বয়স 13 বছর, তো বাড়ি গোপালপুরের পৌর শহরেই তার জন্মস্থান। সে প্রথম সিগনালে বিভিন্ন গ্রেনেড টেনেড নিয়ে বিভিন্ন বাংকারে এটা সে এটা থানা দিত, সে এটা গ্যারেড বিক্রি করতো, এইভাবে আমাদের কাছে সে আমাদের কোম্পানিতে যায়। সে এই শহীদুল ছিল অত্যন্ত দরিদ্র পরিবারের লোক, তারপরে ও দেশ স্বাধীন হলে মানে যখন আমরা অস্ত্র সমর্পণ করি 24 জানুয়ারি বঙ্গবন্ধু যখন টাঙ্গাইল স্টেডিয়াম টাঙ্গাইল বিন্দুবাসিনী মাঠে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্তির যোদ্ধারা এরা অস্ত্র জমা দেওয়া হয়, ওই সময় ওই শহীদুল ইসলাম ভালুকি বঙ্গবন্ধু এটা দেখে পিচ্ছি হিসাবে দেখে যে বঙ্গবন্ধু কাদের স্মৃতিকে জিজ্ঞাসা এই পিচ্ছি যুদ্ধ করতে পারছে জি স্যার, বঙ্গবন্ধুর বলছে বঙ্গবন্ধু কোলে তুলে নিছে, তখন তো ছোট, তো তার ওই কোলে তুলে নিয়ে বঙ্গবন্ধু নিজেই ওটা বীর প্রতীকটাকে উপাধি দিছে।
শিরু বাঙালি, আপনি কি মুক্তিযুদ্ধের সময়কার যে সময়টাতে আপনারা যুদ্ধ করছিলেন, টানটান উত্তেজনা এবং আপনাদের মধ্যে প্রচন্ড সাহসিকতা নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ছিলেন প্রতি মুহূর্তে, সেই সময়কার কোন একটি ঘটনা কি আমাদের শ্রোতাদের জন্য আপনি বলবেন?
আমার তো আমার মুক্তিযুদ্ধে আমার 2টি ভাগ, একটা হলো 23 মার্চ থেকে আপনার 31 মার্চ, এটা হলো চট্টগ্রাম শহরে আমার প্রাথমিক যুদ্ধের যে আর 9 9 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত দুই দিনের কালুঘাট ভয়াবহতম একটা যুদ্ধ হয়েছিল কালুঘাটে পাকিস্তান ফিল্ড ইন্টেলিজেন্স এবং 31 পাঞ্জাব রেজিমেন্টের বিরুদ্ধে আমাদের ইপিআর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আনসার পুলিশ এবং আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমাদের সাথে। এটা হলো আমার জীবনের সবচেয়ে, কারণ আমরা তো এর আগে কোনো ট্রেনিং প্রাপ্ত ছিলাম না, যুদ্ধ সম্পর্কে আমাদের কোনো ধারণাও ছিল না। আমি এই দুই দিনের যুদ্ধের কিছু অংশ এখানে শেয়ার করতে চাই।
বলুন আপনি।
আমরা যারা সেখানে আপনার বেসামরিক যারা মানে ইয়ে ছিলাম, যোদ্ধা ছিলাম, আমাদের কাজ ছিল গুলি, হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন এসব তাদেরকে সরবরাহ করা। তখন যখন আমরা যখন পরিস্থিতি যখন আমাদের প্রতিকূল চলে গেল, তখন আমাদের সৈন্যরা যখন পিছু হটতো, তখন আমরা যারা বেসামরিক ইয়ে ছিলাম তারা বললো যে তোমরা যেদিকে পারো যেভাবে পারো তোমরা আত্মগোপনে চলে যাও। আমি কি করলাম, আমার কাছে 4 গ্রেনেড এবং 200 রাউন্ড 7.62 mm আপনার গুলি ছিল। আমি সেগুলো নিয়ে আমাদের হামিদচরের ভিতর দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে আমি আমার গ্রামের একদম পটিয়ার অত্যন্ত গ্রাম অঞ্চলে আমি চলে গেলাম। আরেকটা ঘটনা আমার আছে, সেটা আমি যেটা বলছি সেটা খুব ইয়ে, যে একটা যে মাওলানা মৌলভী সৈয়দ সাহেবের ওখানে কিছু গ্রেনেড এসেছিল, ওগুলো ভিজা ছিল, ভিজে গিয়েছিল। তো আমাকে বললো যে গ্রেনেড গুলো তো কাজ করে না, বলে যেটা কি করা যায়। তখন আমি তো আর কোনো এক্সপার্ট না, তবে আমি ঔষধের প্যাকেটে করে একটা গ্রেনেড ওখান থেকে নিয়ে এসেছিলাম। আসার পরে আমি 200 ওয়াটের একটা ভাল্ব জ্বালিয়ে তুলার উপর রেখে আপনার সেটাকে হিট দেওয়ার পরে এটা চার্জ করা হয়েছিল গোলাম আজমের এক মিটিং এ, মুসলিম ইনস্টিটিউট হল বলে চিটাঙ্গে, সেখানে এটা চার্জ করা হয়েছিল এবং এটা বিকট আওয়াজ হয়েছিল। এটা মানে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এগুলা নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দেওয়া হবে, কিন্তু এই ধরনের মানে চেষ্টা চালানোর পরে কিন্তু প্রত্যেকটা গ্রেনেডই ব্যবহার করা গিয়েছিল।
ধন্যবাদ শিরু বাঙালি, ধন্যবাদ আব্দুস বাহান্তুলা এবং গেরিলা যোদ্ধা নুরুল আফসার আপনাদের।
জি ধন্যবাদ, আপনাদের সকলকে আজকে বিজয়ের শুভেচ্ছা এবং ধন্যবাদ।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, আজকে বিজয়ের মাসে আপনার মাধ্যমে সমস্ত মুক্তিযোদ্ধাদের সালাম শ্রদ্ধা জানাই।
তিন মুক্তিযোদ্ধা সন্তানের কথা হলো, কথা শুনলাম তিন বীর মুক্তিযোদ্ধার, এবং এখন আরও তিনজনের সঙ্গে কথা বলছি আমরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি চলচ্চিত্রের নির্মাতা কবির আনোয়ারের স্মৃতিকথা আমাদের শোনাচ্ছেন সলিম হোসেন।
রথীন্দ্রনাথ রায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজয়ের 46তম দিবস আজ, এই দিনে আপনি একজন কণ্ঠযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু স্মৃতি যদি আমাদেরকে বলেন।
ধন্যবাদ। আসলে আজকে 46তম স্বাধীনতা দিবস মানে বিজয় দিবস পালন হচ্ছে। একজন কণ্ঠযোদ্ধা হিসেবে নিজেকে খুব গৌরবান্বিত মনে করি যে সেই যুদ্ধে একজন অংশ ক্ষুদ্রতম অংশগ্রহণকারী হিসেবে। তবে শুরুতেই আমি স্মরণ করি সেই স্বপ্নদ্রষ্টা পুরুষ যিনি আমাদের অবিশ্বম্ভাবিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক, যার অনুপ্রেরণায় যার নির্দেশে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি জাতীয় পতাকা আমরা পেয়েছি। তবে আমি মনে করি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এর যে ভূমিকা এটা ঠিক সেইভাবে আজও মূল্যায়ন হয়নি। ব্যক্তিগতভাবে এটা আমি বিশ্বাস করি এবং হৃদয়ে ধারণ করি যে বাংলাদেশের যুদ্ধ দুটি সেক্টরে হয়েছিল। একটি হচ্ছে সম্মুখ সমরে যারা যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, আরেকটি যুদ্ধ হয়েছে ইথারের মাধ্যমে, সেটি হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এবং এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেক্টর আমি এই জন্যই বলি যে আমরা যেভাবে ওখানে কাজ করতাম, একটা সাধারণ একটা রুম জাস্ট পর্দা দিয়ে ঘেরা যেটা সাউন্ডপ্রুফ না, সেইখানে এই সমস্ত কালজয়ী গান আমরা গেয়েছি এবং সেগুলো এখনো মানুষের মুখে মুখে এখনো আমরা গাইলে মানুষ উদ্বেলিত হয়ে যায়, মানুষ ফিরে যায় সেই 71-এ। সেটা কেন, কারণ কি কারণে হয়েছিল, প্রত্যেকের ডেডিকেশন অর্থাৎ এই যে দেশের প্রতি ভালোবাসা, একটা আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ, শুধু শিল্পীরা নয় যারা বাজিয়েছে, যে রেকর্ড করছে, প্রত্যেকেরই একটা ডেডিকেশন ছিল, যে কারণে এত সুন্দর সুন্দর গানের সৃষ্টি হয়েছে। আর স্বাধীন বাংলা শুধু তো গানের জন্য নয়, সেখানে কথিকা, সেখানে নাটক জল্লাদের দরবার, সেখানে এম আর আক্তার মুকুলের চরমপত্র, বিজ্ঞ যারা পণ্ডিত মানুষ তাদের সেই কথিকা, নানা দিক থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা বিরাট অবদান। আর আমি মনে করি যে পৃথিবীতে অনেক দেশ যুদ্ধ জয়ের মাধ্যমে স্বাধীন হয়েছে বা আগামী তো হবে, কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের জন্মের ব্যাপারে যে ভূমিকা রেখেছে, একটি বেতার যে কত বড় বলিষ্ঠ ব্যাপার, সেটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রমাণ করেছে। আমি সেই ক্ষেত্রে মনে করি যে আজও আমি মনে করি যে এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যারা কলাকুশলী শিল্পী, তাদের কাজ পর্যন্ত সেইভাবে মূল্যায়ন করা হয়নি, সেটা সত্যি জাতি এবং দেশের জন্য ব্যর্থতা। অনেকেই আমাদের মধ্যে আজ নেই, কিন্তু তাদেরকে আমি চাই যে তাদেরকে বর্তমান সরকার মূল্যায়ন করা হোক, তাদেরকে সেই সম্মানটা দেওয়া হোক। আমার বন্ধু সম্মুখ সমরে যুদ্ধ করে যদি বীর উত্তম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ হতে পারে, তাহলে আমার জন্য কেন থাকবে না এই সত্তরের জন্য? সেটা আমাকে চাইতে হবে কেন? আমি তো চাইতে চাই না। যাই হোক, তবে আজকের এই দিনে আমি সেই আমাদের সহযোদ্ধা যারা পৃথিবী থেকে চলে গেছেন, যাদের পূর্ণ রক্তের আজকের বাংলাদেশ, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধাবোধ, এবং এখনো যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আমার অকৃত্রিম সালাম, প্রণাম, নমস্কার, শুভেচ্ছা।
আপনাকে ছোট্ট করে একটু অনুরোধ করব একটা লাইন গাইতে, সেই বিখ্যাত গানটি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কিংবা আপনার যে কোনো পছন্দের একটি।
এই গানটির লেখক হচ্ছে গোবিন্দ হালদার, সুরকার হচ্ছে সমর দাস। তিনি ছিলেন, সমর দাস ছিলেন আমাদের মুখ্য সঙ্গীত পরিচালক, অর্থাৎ চিফ মিউজিক ডিরেক্টর। এই গানটি আমরা প্রায় 7-8 দিন ধরে উনি রিহার্সাল করিয়েছিলেন, এবং উনি স্যাটিসফাইড হচ্ছিলেন না রেকর্ডিং এ। অনেকক্ষণ দাঁড়িয়ে গানটা করছি, আমি লিডিং ভয়েস সমস্ত কোরাস গানের, আমার পেছনে এক হাত পেছনে সবাই দাঁড়াতো কোরাস শিল্পীরা, প্রায় 1.5-2 ঘন্টা দাঁড়ায় চিৎকার করে গান করছি, উনি স্যাটিসফাইড না। এক পর্যায়ে আমি বললাম, দাদা আমি একটু জল খাবো। আমার দিকে এমন কটমট করে চাইলো যে মনে হচ্ছে যে আমি বিরাট অপরাধ করে ফেলি। তারপরে বলছে যে দাঁড়ায় থাক ওইখানে, নড়বি না, আমি জল আনতেছি, নড়লে এই নষ্ট হবে, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। আমরা নড়ি নাই ভাই, আমরা কিন্তু সেক্টর কমান্ডারের মতন যে আদেশ দিয়েছে সেটাই কিন্তু আমরা পালন করেছি, এবং যে কারণে এত সুন্দর সুন্দর গানের সৃষ্টি হয়েছে।
জি, একটু শোনো।
যাই হোক, তোমার এই গানটার মুখটা আমি বলে দিচ্ছি আর করছি। পূর্ব দিগন্তে সূর্যই উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।
অসংখ্য ধন্যবাদ রথীন্দ্রনাথ রায়, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, সেই সাথে আজকের বিজয়ের এই 46তম বছরে যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেকের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন, সালাম, প্রণাম, নমস্কার, সবাই ভালো থাকুন।
কবির আনোয়ার, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে। আজ একটি বিশেষ দিন, বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয়ের 46তম বার্ষিকী। তো এই দিনে আপনি একজন চলচ্চিত্রকার ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছেন, আপনার একটু স্মৃতি যদি আমাদের শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন।
ধন্যবাদ ফকির সেলিম সাহেব। আমি ওই সময় ছিলাম বলতে গেলে যে সদ্য ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট হিসাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাত্র আমরা বেরিয়েছি, আমি বিদেশে পড়তে যাব আমার ফিল্ম নিয়ে, এরকম একটা চিন্তা নিয়ে ওয়েট করছিলাম। এর মধ্যেই বাংলাদেশের অতর্কিত আক্রমণ পাকিস্তান সেনাবাহিনীর, এবং তারপরে যে ধীরে ধীরে মানুষ স্বাধীনতার দিকে গেল, বঙ্গবন্ধুর ডাকটা পেল, এবং আমরা প্রস্তুত হলাম যে আর তো কোনো পথ নেই। নিজেদের মধ্যে আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে দলবদ্ধ হচ্ছি, সংঘবদ্ধ হচ্ছি, অন্যদিকে দেখতেছি যে আমাদেরকে এটা থেকে নিবৃত্ত করার জন্য যে গণহত্যা চলতেছে কিংবা ধরপাকড় চলতেছে, এগুলিও দেখছি। অসংখ্য লোককে দেখেছি এই সময় ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে যে যেদিকে পারছে, যাদের নিজেদের বাড়ি যাওয়ার সুযোগ আছে সেখানেও যাচ্ছে। তখন আমার চোখে যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এই জিনিসটা আমার চোখে পড়েনি। এবং সেটা এই যে নয় মাস স্বাধীনতা যুদ্ধের এক প্রত্যক্ষ যুদ্ধ শুরু হওয়া যদি বলি, তখন থেকে আমি এটা দেখিনি, কোথাও দেখিনি। যেমন হিন্দু বাড়িতেও মুসলিম ধর্মপ্রাণ যারা, তারাও গিয়ে উঠেছে, আতিথেয়তা পেয়েছে, খাওয়া দাওয়া পেয়েছে,
মানে মানবিক মানবিক একটা আবেদন এক করে দিয়েছিল সবাইকে,
এক কর গোটা জাতিকে মনে হয় আস্তে আস্তে এক করে দিয়েছিল। এবং এটা যেন সর্বত্র তৈরি হয়ে গেছিল, কেউ এইভাবে বলেনি যে তোমরা হিন্দুদের বা মাইনরিটিদের বা খ্রিস্টানদের বা বৌদ্ধদের অন্য চোখে দেখো না, কিংবা ধর্মকে যেটুকু তার পবিত্রতা রক্ষার জন্য, তার ডিসিপ্লিন রক্ষার জন্য যেটুকু করার সেটুকু করছিল, আল্লাহর কাছে ফরিয়াদও করছিল, তাদের উপরে যে শোষণ নির্যাতন পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে তার বিরুদ্ধে, যারা নামাজ পড়েন তারা বলছিল, যারা মন্দিরে যান তারা সেখানে বলছিল, গির্জায় যান যারা তারাও বলছিল, তেমনি প্যাগোডাতেও। কিন্তু যেটা সবচেয়ে লক্ষণীয় সেটা মসজিদে, ঘরে কিংবা ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু যখনই তারা বাঙালি হিসেবে যখনই তারা বাইরে বেরিয়ে এসছে তখন ছিল একতাবদ্ধ।
আর এই ঐক্যের চেতনার কারণেই শেষমেশ বিজয় অর্জিত হয়েছে।
আচ্ছা, এই যে ঐক্যবদ্ধতা মানুষ সমস্ত বাঙালির মধ্যে যে মনুষ্যত্ব বোধ, একতাবোধ, এইটা আমাদেরকে খুব
আপনার কোন চলচ্চিত্র আছে কিনা, তো কত মানে আরো কি হওয়া উচিত ছিল মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো বা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করার জন্য চলচ্চিত্র অঙ্গনে বা শিল্প সাহিত্যের ক্ষেত্রে যতটুকু হয়েছে তা সেটা কতটুক, মানে কি পরিমাণে হয়েছে বলে আপনার ধারণা?
হয়েছে, ক্ষেত্র বিশেষে বলবো যে অনেকেই এগিয়ে এসেছেন এবং প্রত্যেকেই তার দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে মুক্তিযুদ্ধকে দেখেছে সেইটাকে তারা চলচ্চিত্রে নিয়ে এসছেন। এদের মধ্যে অনেকের নামই বলা যায়। আমারও প্রত্যক্ষ ময়দানের মানে মুক্তিযুদ্ধে যে সরাসরি অংশগ্রহণ কিংবা মানুষ যে উপর বাংলায় সাহায্য নিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে দেশে ঢুকতেছে, গেরিলা অ্যাটাক করতেছে, তার সাথেও আমি কিছুটা পরোক্ষভাবে জড়িত ছিলাম। তখন আমি যেহেতু তখন মাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে বেরিয়েছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এর যে মূল্যবোধগুলি, মুক্তিযুদ্ধর যে চেতনা যেটা বলেন, আমি তো সেইটাকে ধরেছিলাম। আমি করেছিলাম দুটো ছবিকে, একটা স্লোগান এবং আরেকটি সুপ্রভাত। কিন্তু সরাসরি যুদ্ধের ছবিও কিছু হয়েছে, অনেকেই করেছে, সরাসরি নির্যাতিত যে নারী তাদেরকে নিয়ে ছবি করেছে অনেকে। আজও যে ক্ষেত্র বিশেষে এটা হচ্ছে না, এটা না, আজও সরকার চাচ্ছে যে কিভাবে আরো কিছু ছবি এটা বের করে আনা যায়, যারা সচেতন অংশ চলচ্চিত্রের, তারাও চাচ্ছে তাদের এই এত বড় ঘটনাকে, তাদের জীবনের শ্রেষ্ঠ ঘটনাগুলিকে তুলে আনতে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ের। এবং সেজন্য ব্যক্তিগত উদ্যোগ আছে এবং সেটা যেমন মেইন স্ট্রিমে আছে, সেটা তেমনি আমাদের শর্ট ফিল্ম ফোরাম যেটাকে আমরা বলি সেখানেও আছে, তারাও চেষ্টা করেছে। হয়তো তাদের পর্যাপ্ত টেকনিক্যাল সাইটটা শক্তিশালী ছিল না, তারপরও হয়েছে। এখন যদি বলেন যে চলচ্চিত্রের যে চলচ্চিত্র ধর্মিতা যেটাকে বলি, যেটার মধ্যে চলচ্চিত্রের নান্দনিকতা থাকে, শিল্পমান থাকে, সেরকমের ছবি হয়তো আমরা খাতে গুনে সব বলতে পারবো না কটা হয়েছে। কিন্তু তার যে আবেগ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে যে আমরা স্বজন হারিয়েছি, ঘরে ঘরে মানুষ সেজন্য সন্তান পিতা বোনের নির্যাতন দেখেছে, এইগুলি খুব আবেগ জড়িত ভাবে উঠে এসেছে। এবং মুক্তিযুদ্ধকেও মহান করার চেষ্টা হয়েছে। হয়তো আপনি বলতে পারেন বা আমি বলতে পারি দেখে যে এটা বোধ হয় ঠিক উত্তীর্ণ হলো না, চলচ্চিত্রের প্রতি যে তার যে ভাষা তার প্রতি ঠিক দেখা হলো না ওইভাবে, বা ওইভাবে তিনি ছবি তুলতে পারলেন না, কিন্তু আবেগটা টের পাওয়া যায়। আমরা মনে করেছি যে আবেগটা একটা বিরাট ব্যাপার, টেকনিক্যাল নো হাউ তো জানার ব্যাপার, শেখার ব্যাপার। আমাদের দেশে যেখানে এখন প্রকৃত অর্থে শিক্ষাটা দুর্বল, যদিও আমরা হার দেখাচ্ছি অনেক, কিন্তু প্রকৃত শিক্ষা যেটা সেটার দুর্বলতা আছে এবং সেটা নানান ভাগে বিভক্ত। এইগুলি আমাদেরকে খুব সাহায্য করছে না। এইগুলি যদি আমরা মীমাংসা করতে পারতাম, এইগুলির যে একটা পথ হতো, যদি গণতান্ত্রিক পরিবেশটা আরো উন্নত হতো, আমরা অনেক দূর চলে যেতে পারতাম। সেটা চলচ্চিত্রের ক্ষেত্রে যেরকম, অন্যান্য ক্ষেত্রেও। আর চলচ্চিত্রের একটা বড় অসুবিধা হলো আমাদের ছবিগুলি নির্মাণ হয়, এগুলি দর্শকের সময় সামনে আসতে বহু কাঠখড় পোড়াতে হয়, অনেক ছবি আসতেও পারে না, সেন্সর থেকেও নানান রকম প্রতিবন্ধকতা মাঝে মাঝে সৃষ্টি করা হয়,
মানে সিস্টেম লসের কবলে পড়ে যায় আর কি। অসংখ্য ধন্যবাদ কবির আনোয়ার, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আমার ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের তাদেরকে আমার মানে আমাদের স্বাধীনতার এই মুহূর্তে আমার রক্তিম শুভেচ্ছা, আর ভয়েস অফ আমেরিকার প্রিয় তো অবশ্যই আপনাকেও।
শহীদ হাসান আজ বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয়ের 46তম বার্ষিকী 16ই ডিসেম্বর, আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অন্যতম প্রধান কণ্ঠযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনি অংশ নিয়েছিলেন, আমাদেরকে আমাদের শ্রোতাদেরকে একটু ছোট্ট করে শোনাবেন আপনার সেই অভিজ্ঞতার কথা?
অভিজ্ঞতার কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায়, আর তোমাদের তো স্বল্প পরিসর, সুতরাং সেই অভিজ্ঞতার কথা বলতে গেলে তো অনেক কথাই আসে। তার কারণ হচ্ছে আমরা এমন এক সন্ধিক্ষণে তখন কণ্ঠযোদ্ধা ছিলাম, তখন আমাদের মনে আসে না যে আমরা কণ্ঠযোদ্ধা নাকি, আমরা সবাই মুক্তিযুদ্ধে লিপ্ত। সুতরাং সেই অবস্থায় মানসিক অবস্থা কেমন থাকতে পারে এটা বুঝতে পারো। তো যাই হোক, আমরা অনেক ঝড় ঝঞ্ঝা পার করে যে দেশ আমরা পেলাম, এই জন্যে আমরা প্রত্যেকেই ভীষণভাবে কৃতজ্ঞ।
এই 46 বছর পরে স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে স্বাধীন করেছেন আপনারা, সেই স্বপ্ন কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন?
আমাকে এর মধ্যে একজন প্রশ্ন করছিল এক সাংবাদিক, তিনি কাগজে ছাপাবেন, বাংলাদেশ থেকে কল করছিল আমাকে। তা আমাকে বললো যে এতদিন দেশ স্বাধীন হয়েছে, আপনি হতাশা সম্পর্কে এবং আপনার আশা পূরণের সম্পর্কে কিছু বলবেন। তা আমি সেই উত্তরটা দিতে চাই না, সেই উত্তরটা দিলে অনেকেই খুব কষ্ট পাবেন। আমাদের হতাশা যেমন আছে, প্রাপ্তিও তেমনি আছে। তবে সত্যি কথা বলতে গেলে আমার নিজের দিক থেকে, এটা সামগ্রিকভাবে বলতে চাচ্ছি না, আমি যে জন্য যুদ্ধ করেছিলাম তার একটা প্রাপ্তি এবং আশা ছিল, তার তুলনায় হতাশার পরিমাণটা বেশি।
এইবার আমাদের ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের জন্য আপনি ছোট্ট করে আপনাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যেসব গান ছিল আপনার পছন্দের একটি গানের কিছু অংশ যদি শোনান।
আমি ঠিক পছন্দ বলবো না, তার কারণ যে সমস্ত গান হারিয়ে যাচ্ছে,
জি,
কেউ গায় না, কেউ জানেও না, কেউ শুনছে বলে বলতে পারবে না, আমি তার থেকে একটা গাইবো, এই জন্য গাইবো সেগুলো একটু উদ্ভাসিত হোক। আমি জানি আমার একার তরফ থেকে কখনো উদ্ভাসিত হবে না, তবু আমি সেইখান থেকে একটা গাচ্ছি। গানটা জব্বর ভাই সুর দিয়েছিলেন, লিখছিল আমারই এক বন্ধু, খেয়াল নেই, আমার খেয়াল পড়তেছে না এই মুহূর্তে, স্বল্প পরিসর। তো আব্দুল জব্বর ভাই, হ্যাঁ, মোহাম্মদ আব্দুল জব্বর, বিখ্যাত আব্দুল জব্বর। আমি সেই এক লাইন গিয়ে শোনাচ্ছি, খুবই অ্যাপ্রোপ্রিয়েট গান মুক্তিযুদ্ধের জন্য ছিল। আমি এক বাংলার মুক্তি সেনা, মৃত্যুর পথে চলিতে ভয় করি না, ভয় করি না, মৃত্যুরে পায়ে দোলে চলি হাসিতে। আমি এক বাংলার মুক্তি সেনা, মৃত্যুর পথে চলিতে ভয় করি না, ভয় করি না, মৃত্যুরে পায়ে দোলে চলি হাসিতে, মৃত্যুরে পায়ে দোলে চলি হাসিতে, মৃত্যুরে পায়ে দোলে চলি হাসিতে।
অসংখ্য ধন্যবাদ শহীদ হাসান ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আমিও অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ যে আমাকে টেলিফোন করে যোগাযোগ করা।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। সোয়ার এসেছে
এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতকাল বলেছেন যে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুমকি এবং ওয়াশিংটনে এরকম আগ্রাসন থেকে নিজের প্রতিরক্ষার জন্য সব রকমের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। টিলারসন আরও বলেন, এরকম হুমকির মুখে যে কোনো দেশের জন্য নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ব্যাপার। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্ণকক্ষ সম্মেলনে বলেন যে, আমি এটা পরিষ্কার করে বলেছি যে আমাদের দেশের প্রতিরক্ষার সবকটি বিকল্পই খোলা থাকছে, তবে আমরা উত্তর কোরিয়ার কাছ থেকে যুদ্ধ চাই না, নিজেরাও যুদ্ধে যেতে চাই না। টিলারসন উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে এই মাসের সভাপতি রাষ্ট্র জাপান আহূত অধিবেশনে ভাষণে আরও বলেন, উত্তর কোরিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, তবে আমাদের আশা থাকছে যে কূটনীতির মাধ্যমে একটা নিষ্পত্তি আসবে। জাতিসংঘ শরণার্থী সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে যে সাহায্য সংস্থাগুলো ইয়েমেনে আরেকটি মানবিক সংকটের মোকাবিলা করতে যাচ্ছেন, কারণ ইয়েমেনের পশ্চিম উপকূলের যুদ্ধক্ষেত্রে লড়াই তীব্রতর হওয়ায় বহু লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। তারা বলছে যে তারা এরকম খবর পেয়েছে যে 1400 বেশি লোক হুদায়দা এবং তাইস প্রদেশগুলো থেকে গত কয়েকদিনে পালিয়ে এসছেন। সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ বলেছেন, হুদায়দাতে 2000 পরিবারের জন্য জরুরি ত্রাণ পাঠানো হয়েছে এবং আরও হাজার হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তবে তিনি বলেন, ইয়েমেনে সৌদি আরবের সৃষ্ট অবরোধ জরুরি সাহায্য পাঠাতে বাধা সৃষ্টি করছে। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এমন এক সময় তাদের নতুন নেতৃত্ব বাছাই করতে যাচ্ছে, যখন তারা আগেকার যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বিভক্ত। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রায় 5000 প্রতিনিধি তাদের শীর্ষ নেতাদের বেছে নেবেন এবং এর ফলে ওই দলের নেতা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার শাসনকে নিয়ে যে বিতর্ক চলেছে তার অবসান ঘটবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এবং জাভা দ্বীপের অন্যান্য শহরে শুক্রবার রাতে রিখটার স্কেলে 6.3 5 মাত্রার ভূমিকম্পন হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছেন যে এতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। 1990 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্তির নিশ্চিতকরণ প্রক্রিয়ায় একজন উল্লেখযোগ্য ব্যক্তি আনিতা হিল হয়রানি বিষয়ক একটি কমিটির নেতৃত্ব দিচ্ছেন। যৌন অসদাচরণ বিষয়ক অভিযোগে ঢল নামার পর বিনোদন শিল্পের তরফ থেকে এই কমিশন গঠন করা হয়। ছায়াছবির প্রযোজক ও ব্যবসায়ী হার্ভে ভেনস্টাইন সহ বিনোদন শিল্পের অনেকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এই কমিশন গঠন করা হয়।
আর এখন সবশেষে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
ভিয়েতনাম সরকার মুক্ত ভাষা প্রকাশের বিরুদ্ধে দমননীতি অব্যাহত রেখেছে। সেদেশে দমননীতির সর্বশেষ শিকার হচ্ছেন সক্রিয়বাদী ব্লগার নিউয়েন ভ্যান হোয়া। তার বিরুদ্ধে অভিযোগ যে ভিডিও সম্প্রচার এবং 2016 সালে সংগঠিত সরকারের তরফে মারণাত্মক বিষাক্ত রাসায়নিক নিঃসরণ সম্পর্কে সরকারের বিরুদ্ধে সে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালিয়েছে। যে অভিযোগে তাকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়, তার বিচার চলে মাত্র 2.5 ঘন্টা ধরে এবং তাকে প্রতিনিধিত্ব করার কোনো আইনজীবী ছিল না। কোর্টের নির্দেশ বলে তার 7 বছরের কারাদণ্ড শেষে তাকে আরও 3 বছরের গৃহবন্দী হয়ে থাকতে হবে। 2016 সালের এপ্রিল মাসে হাথিন সামুদ্রিক বন্দর এলাকায় অবস্থিত তাইওয়ানের মালিকানাধীন ফরমোসা প্লাস্টিক্স স্টিল প্ল্যান্ট থেকে বিষাক্ত রাসায়নিক বর্জ্য সমুদ্রের পানিতে মিশে যায়, যার কারণে 115 টন মৎস্য সম্পদ বিনষ্ট হয়, পর্যটন শিল্পের সমূহ ক্ষতি এবং 4টি মধ্যাঞ্চলীয় প্রদেশে কর্মরত পর্যটন শিল্পের কর্মীরা চাকুরি হারান। ফরমোসা প্লাস্টিক পানির পরিশোধন এবং ক্ষতিগ্রস্ত পর্যটন কর্মীদের ক্ষতিপূরণে $500 মিলিয়ন দিতে সম্মত হয়। তবে ভিয়েতনাম সরকারকে পরিশোধ প্রক্রিয়া এবং বিলম্বে ক্ষতিপূরণ দেবার কারণে প্রতিবাদের মুখোমুখি হতে হয়। ভ্যান হোয়া প্রথমে ফ্লাইক্যাম ড্রোনের সহায়তায় স্টিল প্ল্যান্টের বাইরে সংঘটিত প্রতিবাদ বিক্ষোভের ছবি সম্প্রচার করে। অক্টোবর মাসের 10,000 শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের সম্প্রচার ইন্টারনেটে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে গিয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ফিল রবার্টসন এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নিউয়েন ভ্যান হোয়ার কারাদণ্ড প্রমাণ করেছে যে কি করে সরকারের রাজনৈতিক কৃতিত্ব ধরে রাখার অযোগ্য বাসনা সুবিচার এবং মানবাধিকারকে লুণ্ঠিত করতে পারে। তিনি বলেন, কি করে আমরা এর উত্তর পাব যে আন্তর্জাতিক সংস্থারের নির্বাহীরা সমুদ্রের জলকে বিষাক্ত করতে পারেন, তাদের অবহেলার কারণে 4টি প্রদেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হতে পারে, তবু তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে পারেন, অথচ তাদের অপকৃতি জনসম্মুখে তুলে ধরার জন্য আদর্শবান তরুণ এই সাংবাদিককে কারাদণ্ড ভোগ করতে হয়। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিমার্ট বলেন, 2016 সালের শুরু থেকে ভিয়েতনামে বর্ধিত হারে গ্রেফতার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের দায়ে বিচার ও শাস্তি প্রদানের অব্যাহত ধারা অত্যন্ত বেদনাদায়ক। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম সরকারের প্রতি সাংবাদিক ভ্যান হোয়া, মাতা মাশরুম এবং সকল বিবেক সম্পন্ন বন্দীদের মুক্তির আবেদন জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এছাড়াও ভিয়েতনামে সকল নাগরিকদের মুক্ত মতামত প্রকাশে এবং ভয়ভীতি ছাড়া শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণের সুযোগ দিতে অনুরোধ জানাচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এরই সঙ্গে আমাদের আজকের এই বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জোনা কামিংস। আমাদের আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে সরকার কবিরুদ্দিন এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে বিজয় দিবসের অভিনন্দন আর একবার। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.